السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا
আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম হলো রাজ্জাক। এই বৈশিষ্ট্যের বিভিন্ন অর্থ করেছেন ভাষাবিদগণ, তা আপনাদের সামনে তুলে ধরব। দের ব্যাখ্যা করতে গিয়ে লেখেন, এটি আল্লাহর বৈশিষ্ট্য, কেননা তিনি পুরো সৃষ্টির কে রিজেকে দিয়ে থাকেন। তিনি সৃষ্টিকে বাহ্যিক এবং আধ্যাত্মিক রিজেক দিয়ে থাকেন। আকরাবুল মওয়ারেদে রাজাক শব্দের ব্যাখ্যায় লেখা আছে, রাজাক শব্দ শুধু খোদাতালার জন্য ব্যবহার হয়, গায়রুল্লাহ বা লাভিন্ন অন্য কারো জন্য ব্যবহার হয় না। মুফরাদাত ইমাম রাগেব লেখা আছে, রাজাক শুধু খোদা তালার জন্য ব্যবহার হয়। ইমাম রাগেব সচরাচর কোরআনের আয়াতের উপরেই নিজের কথার ভিত্তি রাখেন। এইগুলো বর্ণনা করার উদ্দেশ্য হল এটি স্পষ্ট করা যে রাজাক শুধু খোদা তালার পবিত্র সত্তা। রাজাক শব্দের অর্থ কি বিভিন্ন ভাষাবিদরা কি অর্থ করেছেন তা উল্লেখ করেছে। সচরাচর আমাদের ভাষায় রাজাক শব্দ ব্যবহার হয় উর্দু এবং পাঞ্জাবিতে, হুজুর বলছেন, কিন্তু বড় সীমিত অর্থে ব্যবহার হয়, অথচ এর অর্থ অত্যন্ত ব্যাপক। রিস্ক শব্দের ব্যাখ্যায় ইমাম রাগিবের তিনটি অর্থ বর্ণনা করেছেন। প্রথম হল রিজেক অব্যাহত দানকে বলা হয়, ইহজাগতিক হোক বা পারলৌকিক দান হোক। কোন কোন দ্বিতীয়ত একটা অংশের জন্য রিস্ক শব্দ ব্যবহার হয়, সেই অংশ ভালো হতে পারে বা মন্দ হতে পারে। আর কোন কোন সময় তৃতীয়ত খোরাকের জন্য রেজেক শব্দ ব্যবহার হয়, যা মানুষ ভক্ষণ করে, গাজা বা খাদ্য হিসেবে। লেসান আরব অনুসারে প্রত্যেক সেই বস্তু যা থেকে মানুষ উপকৃত বা লাভবান হয় সেটিকে রেজেক বলা হয়। এর অর্থ দান করাও বলা হয়, দান করাকেও রেজেক বলা হয়, বৃষ্টিকেও রেজেক বলা হয়। আকরাবুল মওয়ারেদ অনুসারে প্রত্যেক সেই বস্তু যা থেকে মানুষ উপকৃত বা লাভবান হয় তা রেজেক, যেমন বেতন ভাতা, এসবই রেজেক। আল্লাহ তাআলা রিজক শব্দ কোরআনে ব্যবহার করেছেন বিভিন্ন আয়াতে। কয়েকটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করছি আমি। আল্লাহ তাআলা সূরা হুদে বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। ভূপৃষ্ঠে যত বিচরণকারী জীব আছে তাদের প্রত্যেকের রিজিক আল্লাহর উপর, এবং তিনি তার অস্থায়ী আবাসস্থল এবং স্থায়ী আবাসস্থল উভয়কেই জানেন। সবকিছু সুস্পষ্ট কিতাবে উল্লেখ আছে, লিপিবদ্ধ আছে। এই আয়াতে অত্যন্ত জোরালোভাবে আল্লাহ তাআলা এই ঘোষণা করেছেন যে আল্লাহ তাআলাই এই পৃথিবীতে বিচরণকারী প্রতিটি জীবের রিজিকের ব্যবস্থা করেন। প্রতিটি পশু পাখি ছোট ছোট কীট পতঙ্গ যাদের খাবারের প্রয়োজন আল্লাহ তাআলাই তাদেরকে খোরাক তাদের খোরাকের ব্যবস্থা করেন। জমিতে ভূমিতে সহস্র সহস্র লক্ষ লক্ষ ধরনের পোকামাকড় রয়েছে, আল্লাহ প্রত্যেকের জন্য খোরাকের ব্যবস্থা করেছেন। তো এই হলো আল্লাহ তাআলার পবিত্র শক্তি বা কুদরত, এই হলো তার রিজিকের বা জীবিকার ব্যবস্থা করা। অনেক এমন কীট বা পোকা আছে যা গবেষণার ফলে মানুষ জানতে পেরেছে আল্লাহ তাআলাই সেগুলোর রিজিকের ব্যবস্থা করেন। আর অনেক এমন পোকামাকড় আছে যা এখনো মানুষের দৃষ্টির আড়ালে, কিন্তু সেগুলো মানুষ জানে না খোদা তাআলা কিভাবে সেগুলোর জন্য রিজিকের ব্যবস্থা করেন। এরপর আল্লাহ তারপর মানুষ ফসল উৎপাদন করে, বিভিন্ন ধরনের ফসল আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যার একটি অংশ মানুষ নিজেদের জীবিকার কাজে লাগায়, অপর অংশ বিভিন্ন জীবজন্তুর কাজে লাগে। বস্তুত সকলকে সকলের রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ তাআলা, শুধু জাগতিক বা জড় জীবিকা বা রিজিকই নয়, যা ইহ জীবনের জন্য আবশ্যক। বরং অভিধানের আলোকে আমরা দেখেছি সকল প্রকারের দান ইহ জাগতিক হোক বা পারলৌকিক, তার রিজিক আখ্যায়িত হয়। পরকালের রিজিক বা জীবিকা শুধু মানুষের জন্য, কেননা মানুষ আশরাফুল মখলুকাত, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আর পরকালের বা পারলৌকিক রিজিক বলতে আধ্যাত্মিক রিজিককে বোঝায়, বা নেক কর্ম হলো পরলৌকিক রিজিক। সেই নেক কর্মের কারণে প্রতিদান, নেক প্রতিদান এই জগতেও মানুষ লাভ করে এবং এর পরম রূপ দেখে সে পরকালে। এর জন্য আল্লাহ তাআলা উপকরণ সৃষ্টি করেছেন এই পৃথিবীতে পরলৌকিক রিজিকের জন্য। সেরিজিক আল্লাহ তাআলা এখানে দান করেন যা আধ্যাত্মিক উন্নতির কারণ, যার খাতিরে নবীরা পৃথিবীতে আসেন এবং এসেছেন, যেন সেই আধ্যাত্মিক যেন তারা সৃষ্টিকে আধ্যাত্মিক রিজিক দান করতে পারেন। আর পরকালে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এমন উৎকৃষ্ট জীবিকার ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদের জন্য করেছেন যা কখনো বাসি হবে না, আর যা কখনো যার পুরানোর কোনো আশঙ্কা নেই। এই আয়াতে রিজিকের কথা বলার পূর্বে আল্লাহ তাআলা ইবাদত এবং সৎকর্মের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন, আর স্পষ্ট করেছেন যে আল্লাহ তাআলার দিকেই তোমাদের প্রত্যাবর্তন। যারা এই পৃথিবীতে উত্তম আধ্যাত্মিক রিজিক লাভ করেছেন তারা অপরকালের অধিক উত্তম ফলাফল দেখবেন যারা কর্মশীল। জাগতিক রিজিক বা সমস্ত সৃষ্টির বা জীবের দৃষ্টান্ত পেশ করার উদ্দেশ্য হল যারা জাগতিক বা জড় রিজিক বা জীবিকা সম্পর্কে ভাবে বা এই কথাকে মানে, বিশ্বাস করে যে আল্লাহ তাআলাই সত্যিকারের রাজেক বা রিজিক দাতা, এই ক্ষণস্থায়ী জীবনের খাতিরে যেখানে আল্লাহ তাআলা নিজ সৃষ্টির উপর এত সদয়, এত দয়ালু, তো প্রশ্ন হলো চিরস্থায়ী যে জীবন, সে জীবনের জন্য কেন তিনি জীবিকার ব্যবস্থা করবেন না? সুতরাং খোদা তালার ইবাদত এবং সৎকর্ম বা নেককর্ম এমন রিজিক যা চিরস্থায়ী জীবনের জন্য আবশ্যক এবং অবধারিত। আর মানুষ যে আশরাফুল মখলুকাত, আর পুরো সৃষ্টির ভিতর শুধু মানুষের সাথে চিরস্থায়ী এবং পারলৌকিক জীবনের প্রতিশ্রুতি রয়েছে, তাই তাকে আধ্যাত্মিক জীবনের দিকে মন দৃষ্টি দেওয়া উচিত। আর মোমেনের জন্য সে রিজিক কিভাবে লাভ করা যায় তা আল্লাহ তাআলা মোমেনের জন্য কোরআনে স্পষ্টভাবে বর্ণনা করেছেন। আমি বলেছি যে এই যে রিজিক বা জীবিকা, মান এবং পরিমাণ উভয়ের দিক থেকে আল্লাহ তাআলা রিজিক দেবেন। আল্লাহ তাআলা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে এই রিজিক আমাদের জন্য প্রেরণ করেছেন। আর মানুষকে কোরআনে কারিমে বিভিন্ন স্থানে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন যে তোমাদের জন্য যে আধ্যাত্মিক রিজিক বা জীবিকার ব্যবস্থা হয়েছে, নাজিল করা হয়েছে, সেটিকে মূল্যায়ন করো। এই অবমূল্যায়ন যখন সীমা ছাড়িয়ে যায়, তখন অনেক সময় এই ইহজগতেই মানুষকে আল্লাহ তাআলা জাগতিক রিজিক থেকে মানুষকে বঞ্চিত রাখেন। এক জায়গায় আল্লাহ তাআলা এই বিষয়টি বর্ণনা করেন, যারা বলল মাসালান কারিয়াতান কানাত আমানাতান মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকানিন ফাকাফারাত বিআনামিল্লাহ ফাআযাকা আল্লাহু লিবাসাল জুউ ওয়াল খাউফ বিমা কানু ইয়াসনাউন। আর আল্লাহ এমন এক জনপদের দৃষ্টান্ত বর্ণনা করছেন যা সকল দিক থেকে নিরাপদ ও সুখ শান্তিতে ছিল, তার রিজিক সকল স্থান থেকে এর নিকট পৌঁছিল, তথাপি তা আল্লাহর নেয়ামত সমূহের অকৃতজ্ঞতা করল। সুতরাং আল্লাহ তাদের কৃতকর্মের দরুন তাদেরকে ক্ষুধা এবং ভয়ের পোশাকে স্বাদ গ্রহণ করালেন। এই যে দৃষ্টান্ত দেয়া হয়েছে, এটি মক্কার দৃষ্টান্ত। যদিও হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের দোয়ার ফলশ্রুতিতেই তারা রিজিক পাচ্ছিল, আল্লাহ তাআলার সকল প্রতিশ্রুতি ছিল তাদের সাথে, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যাখ্যান করার কারণে ক্ষুধা এবং কঠোর পরিস্থিতির তারা সম্মুখীন হয়। এমন একটি সময় আসে যখন তারা ক্ষুধায় ব্যাকুল হয়ে যায়। যতদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মাঝে ছিলেন, চতুর্দিক থেকে সকল দিক থেকে মক্কায় রিজক আসত, কিন্তু হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর, চলে যাওয়ার পর একবার মক্কায় এমন দুর্ভিক্ষ দেখা দেয় যে সবার জীবন হুমকিগ্রস্ত হয়। তখন আবু সুফিয়ান, যে ইসলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণের শত্রু ছিল, রক্ত পিপাসু শত্রু ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে মদিনায়, আর একান্ত আকুতি মিনতি করে হুজুরকে বলে যে আল্লাহর ওয়াস্তে দোয়া করুন, আমাদের ক্ষুধা দারিদ্র ভয় এবং দুর্ভিক্ষকে খোদা তাআলা যেন দূর করেন। তারপর বলল যে আপনি কি আপনার ভাইদের জন্য হৃদয়ে সহানুভূতি রাখেন না? আপনি তাদেরকে এভাবে ভয় এবং ক্ষুধায় কি তাদেরকে ধ্বংস হতে দেবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির প্রতি বড় অনুগ্রহশীল ছিলেন, তিনি ভালোবাসা এবং মূর্তিমান ভালোবাসা ও সহানুভূতি ছিলেন। তিনি এ কথা বলেননি যে তোমরা আমাদের শত্রু, তোমরা মুসলমানদেরকে যত নির্দয় ভাবে অত্যাচারের লক্ষ্যে পরিণত করেছ, তোমরা এই শাস্তিরই যোগ্য। বরং তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোমল হৃদয়ে মক্কাবাসীদের জন্য সহানুভূতির আবেগে আপ্লুত হয়ে যায়। তিনি তাদের দুর্ভিক্ষ শেষ হওয়ার জন্য, কেটে যাওয়ার জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা ফজল করেছেন, দুর্ভিক্ষ কেটে যায়। শত্রু জানত যে তিনি সত্য, এর প্রমাণ হলো তার কাছে দোয়ার জন্য আসা। আর তারা এই কথাও জানত যে আধ্যাত্মিক জীবিকার বা রিজিকের কথা তিনি দাবি করেন, জাগতিক রিজিক বা রিজিক এর সাথে সংশ্লিষ্ট সম্পর্ক যুক্ত সেই খোদার পক্ষে যিনি পাঠিয়েছেন। তারপরও তারা বিরোধী থেকে বিরত হয়নি এবং পরে বিরোধিতার ক্ষেত্রে আরো একের পর এক সীমা লঙ্ঘন করে। এরপর আল্লাহ তালা মক্কা বিজয়ের দিন নিয়ে আসেন এবং সবাই তার করতল গত হয়, তার অধীনস্থ হতে বাধ্য হয়। সেই যুগে জীবিকার অভাব তো ছিলই, আজকের পৃথিবীতেও মানুষকে চিন্তা করা যায় আজও জীবিকার অভাব এবং মূল্য দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি তা নিয়ে হইচই হচ্ছে। চিন্তা করা হচ্ছে যে অতীতে যদি এমন অবস্থা মানুষের হতে পারে, আজকে হতে পারে না? কোথাও এটি আধ্যাত্মিক রিজেকের দিকে রিজেকের প্রতি অবজ্ঞার কারণে নয় তো? আমেরিকা, যা পৃথিবীতে এখন সবচেয়ে বড় শক্তি যাকে মনে করা হয়, অর্থনৈতিক দিক থেকে তাদেরকে অত্যন্ত শক্তিশালী মনে করা হয়, তারাও খোরাকের স্বল্পতা এবং অর্থনৈতিক মন্দাভাবের হইচই সেখানে দেখা যাচ্ছে। সেখানেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে হইচই হচ্ছে, যদিও নতুন নতুন ধরনের অনেক ফসল এখন সামনে এসেছে, খোরাক এবং খাবার সামনে এসেছে, যা আজ থেকে 10 থেকে 15 বছর পূর্বে যতটা উৎপাদন তার 10-20 গুণ বেশি উৎপাদন হয়। তবুও আমেরিকা এবং পৃথিবীর সর্বত্র হচ্ছে চাউলের স্বল্পতা কথা বলা হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বলা হচ্ছে। এই জন্য যে আল্লাহর পক্ষ থেকে যদি বৃষ্টি বর্ষিত না হয়, ফসল উৎপাদন হতে পারে না। আর পৃথিবী যখন খোদা থেকে দূরে সরে যায়, বরং বিদ্রোহে নেমে আসে, বিদ্রোহ আরম্ভ করে, তখন আল্লাহ তাআলা এইভাবে ঝাঁকুনি দেন। এক মুসলমানকে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলেছেন যে রাজাক হল শুধু খোদা তাআলার পবিত্র সত্তা। তার প্রতি মনোযোগ দেওয়া, যেখানে তোমাদের পারলৌকিক মঙ্গলের কারণ হবে, সেখানে তোমাদের ইহ জাগতিক রিজিক ও এর সাথে সম্পর্কযুক্ত। সুতরাং মুসলমানদেরকে নিজের অবস্থাকে অন্যদের তুলনায় বেশি খতিয়ে দেখা উচিত। আল্লাহ তাআলা তার রাজ্জাক হওয়ার কথা অন্যত্র এভাবে বলেন, ধরাপৃষ্ঠে বিচরণকারী কত প্রাণী আছে যারা নিজেদের জীবিকার ব্যবস্থা নিজেরা করতে পারে না, আল্লাহ তালাই তাদেরকে রেজেক দেন এবং তোমাদেরকেও। তিনি সর্বশ্রোতা এবং চিরস্থায়ী জ্ঞানের অধিকারী। এখানে পুনরায় আল্লাহ তালা এদিকে দৃষ্টি আকর্ষণ করেছেন যে সৎকর্মশীলদের এবং ধর্মের উপর প্রতিষ্ঠিত লোকদের সবসময় স্মরণ রাখা উচিত যে অবস্থা যাই হোক না কেন, তাদেরকে আল্লাহ তাআলার ধর্মের উপর প্রতিষ্ঠিত থেকে সেই সমস্ত কাজ করতে হবে যা আল্লাহ তাআলা বলেছেন। এই ভয় করো না যে আমরা দুনিয়াদার লোকদের কথা যদি না মানে, বড় বড় লোকদের বা বড় বড় সরকারের যদি আনুগত্য না করি, আমাদের জীবিকার দরজা বন্ধ হয়ে যাবে এমনটি ভেব না। মোমেনের কাজ হলো সবসময় খোদা তালাকে স্মরণ রাখা। মোমেনের কাজ কোন সময় দুর্বলতা দেখানো এটি মোমেনকে সাজে না। তার এই ভয়ের সাথে ভিতরে থাকা উচিত যে যে সমস্ত লোকদের সাথে আমার জীবিকার সম্পর্ক, তার এটি ভাবা উচিত নয় যে যদি তাদের হাতে হা মেলাই বা তাদের সাথে যদি একমত না হয় আমার চাকরি চলে যাবে বা রিজিকের দরজা বন্ধ হয়ে যাবে, বা জাতিগত পর্যায়ে যদি আপনি চিন্তা করেন তাহলে কোন মুসলমান রাষ্ট্রের এই চিন্তা করা উচিত নয় যে আমাদের ব্যবসা বাণিজ্য যেহেতু অমুক রাষ্ট্রের সাথে সম্পর্কযুক্ত আর বা অমুক রাষ্ট্রের সাথে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে, তাই মুসলমান রাষ্ট্র অন্যের খাতিরে মুসলমান দেশকে ধোকা দিতে পারে এমনটি হওয়া উচিত নয়। আর এটি হচ্ছে আজকে দুর্ভাগ্যবশত আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন যে ধর্মীয় আত্মাভিমান প্রদর্শন করতে হবে, ব্যক্তিগত পর্যায়েও নয় আর জাতীয় পর্যায়েও মোমেনকে কারো প্রভাবে প্রভাবিত হওয়া উচিত নয়। এই ভয় করা উচিত নয় যে আমাদের রিস্ক বা জীবিকা এই জায়গা বা অমুক দেশের সাথে দেশের উপর আমাদের নির্ভরতা। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা মুমিনদেরকে তার বান্দাদেরকে যারা আত্মাভিমান রাখে খোদা তালার জন্য তিনি তাদের রিজিকের ব্যবস্থা করেন। যদি আল্লাহ তাআলা নিজ অন্যান্য সৃষ্টির জন্য জীবিকার ব্যবস্থা করতে পারেন তাহলে মুমিনদের জন্য কেন পারবেন না? সুতরাং খোদা তালা যিনি আকাশ এবং পৃথিবীর স্রষ্টা, তিনি সূর্য চন্দ্রকে নিজ সৃষ্টির সেবায় নিয়োজিত রেখেছেন, তার ভিতর কি নিজ খাঁটি বান্দাদের জন্য রিজিকের ব্যবস্থা করার শক্তি নেই? তাই সব সময় এই কথাকে স্মরণ রাখবেন যে আল্লাহ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা আল্লাহই নিজ বান্দাদের ভিতর যার জন্য চান রিজিককে সম্প্রসারিত করেন এবং যার জন্য চান সংকুচিত করেন। সুতরাং জাগতিক উপায় উপকরণের উপর রিজিক নির্ভরশীল বলে মনে করবো না। রিজিক দেয়া বা রিজিককে বন্ধ করে দেয়া আল্লাহর উপর নির্ভর করে। জাগতিক উপকরণের উপর যারা নির্ভর করে তার অবস্থা তো আপনারা আজকের পৃথিবী দেখছে। এই সমস্ত ধনী দেশে বসবাসকারী লোকদের ভিতরও রিজিক বা জীবিকার সংকীর্ণতার ব্যাপারে হইচই আরম্ভ হয়েছে। কোন ধনী দেশে যদি রাজ্জাক হয়ে থাকে তাহলে আজকে এই সমস্ত সম্পদশালী দেশে কেন চিন্তা শুরু হয়েছে? তাই মোমেনকে সবসময় এদিকে দৃষ্টি রাখা উচিত যে আল্লাহ তালা কি চান। যদি খোদা তালার দিকে খাটি হৃদয় নিয়ে মানুষ মন যদি খোদা তালার দিকে নিষ্ঠার সাথে মানুষ দৃষ্টি দেয় এবং তার আধ্যাত্মিক শিক্ষা থেকে উপকৃত হওয়ার চেষ্টা করে তাহলে তার চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা মুমিনদের জাগতিক চাহিদাও পূরণ করেন আর তাদের ভিতর অল্প তুষ্ট থাকার গুণ বা বৈশিষ্ট্য সৃষ্টি করেন। সুতরাং যিনি সত্যিকারের রাজিক বা রিজিক দাতা তার প্রতি দৃষ্টি নিবদ্ধ হওয়া চাই মানুষের উপর নয়। এই যুগে বিশেষ করে খোদা তালার গুণাবলীর জ্ঞান মানুষের থাকা চাই, কেননা এই যুগ যা হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের যুগ, এই যুগেই সত্যিকার রব বা প্রভুর আশ্রয় আসার শিক্ষা দেয়া হয়েছে, সত্যিকারের অধিপতির আশ্রয় আসার শিক্ষা দেয়া হয়েছে এবং সত্যিকারের উপাস্যের আশ্রয় আসার শিক্ষা দেয়া হয়েছে। কেননা ব্যাপক যোগাযোগ এবং পরস্পরের উপর নির্ভরতা, স্বল্প সময় স্থানে কোন স্থানে যেতে পারা, নিজের সমস্ত সাজ সরঞ্জাম এবং শক্তি সহ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সুযোগ সৃষ্টি হওয়ার কারণে গরিব জাতি এবং ধনী জাতিদেরকেই সবকিছু মনে করে বা মনে করার আশঙ্কা সৃষ্টি হতে পারে আর মোমেন এর দ্বারা প্রভাবিত হতে পারে। তাই আল্লাহ তাআলা বলেন আমি রব, আমি লালন পালনকারী, পৃথিবীর কোন মানুষ বা কোন দেশ তোমাদের রব নয় বা লালন পালনকারী নয়, আমি তোমাদেরকে লালন পালন করি আর আমি তোমাদের জড় বা জাগতিক রিজিক বা জীবিকার ব্যবস্থা করে থাকি। সুতরাং এটিকে অর্জনের জন্য আমি যিনি সত্যিকারের মাহবুদ আমার, তার আশ্রয়ে তোমরা আসো। এর সঠিক জ্ঞান এবং বোধপত্যের জন্য আমার পাঠানো আধ্যাত্মিক পানি থেকে আধ্যাত্মিক রেজিক কে লাভের চেষ্টা করো। এটি তোমাদেরকে ইহ এবং পারলৌকিক নেয়ামতের যোগ্য করবে। হযরত মাসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে মানুষ যখন সীমাতিরিক্ত উপকরণের উপর নির্ভর করে আর উপকরণকে যে সবকিছু মনে করে, তো এটি এমন শেরেক যা মানুষকে আসল লক্ষ্য থেকে দূরে ঠেলে দেয়। যেমন কোন ব্যক্তি যদি বলে যে যদি অমুক উপকরণ না থাকতো তাহলে আমি ক্ষুধায় মারা যেতাম, বা যদি সম্পত্তি বা অমুক কাজ না হতো তাহলে আমার অবস্থা শোচনীয় হয়ে যেত, অমুক বন্ধু যদি না থাকতো তাহলে আমার অনেক কষ্ট হতো, এমন কথাগুলো এমন যাকে আল্লাহ তাআলা আদৌ পছন্দ করেন না। ধন সম্পদ বা উপকরণ বা বন্ধুদের উপর এত নির্ভর করা আল্লাহ থেকে দূরে চলে যাওয়ার নামান্তর, এইটি ভয়াবহ শিরক এবং কোরআনের শিক্ষার প্রকাশ্য বিরোধী। আল্লাহ তাআলা বলেন যে ওয়াফিস সামায়ে রিজকুকুম মাতুয়াদুন, তিনি আরো বলেন মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ তাআলা আরো বলেন যে মাইয়া তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَهُوَ يَتَوَلَّى الصَّالِحِينَ। মুসলিম ইসলাম বলেন যে কোরআনে করিম এমন আয়াতে পরিপূর্ণ যাতে বলা হয়েছে যে আল্লাহ তাআলা মুত্তাকিদের নির্ভরস্থল এবং অভিভাবক হয়ে থাকেন। তো মানুষ যখন মানুষের উপর নির্ভর করে, উপকরণের উপর নির্ভর করে, সে এক কথায় আল্লাহর এই সমস্ত এই গুণকে অস্বীকার করে, উপকরণকে সে খোদা মনে করে, কেননা সে একদিকে ঝুঁকে যায় অর্থাৎ শিরকের দিকে সে পদক্ষেপ নেয়। যারা সরকারের উপর নির্ভর করে তাদেরকে তার দিকে ঝুঁকে এবং সরকারের পক্ষ থেকে যে উপাধি এবং পুরস্কার পায় তাদের হৃদয়ে খোদার মতো একটা মাহাত্ম্য তাদের জন্য সৃষ্টি হয়, তারা তাদের পূজা আরম্ভ করে। আর এই বিষয়টি তাওহীদকে খুন করে আর মানুষকে তার মূল লক্ষ্য থেকে অনেক দূরে ঠেলে দেয়। সুতরাং নবীরা যে শিক্ষা দেন তা হল তাওহীদ এবং উপকরণের ভেতর বিরোধ সৃষ্টি না হয়, সব প্রত্যেকটি যেন নিজ নিজ জায়গায় থাকে আর পরিণাম সমাপ্তি যেন তাওহীদের উপর হয়। তিনি মানুষকে এটি শেখাতে চান যে সমস্ত সম্মান আরাম এবং মানুষের অভাব পূরণকারী হলেন আল্লাহ তাআলা। তো এর মোকাবেলায় অন্য কাউকে যদি দাঁড় করানো হয় তাহলে স্পষ্ট কথা যে এই দুইয়ের সংঘর্ষে একটি ধ্বংস হয়, দুটো বিরোধী জিনিসের সংঘর্ষে একটি ধ্বংস হয়। তাই আল্লাহ তাআলার তাওহীদকে প্রাধান্য দেওয়া উচিত, উপকরণকে অবশ্যই কাজে লাগানো উচিত কিন্তু উপকরণকে খোদা বানানো উচিত নয়। এই এর ফলে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়। যেখানে মানুষ যদি মানুষ মনে করে যে ক্ষতি লাভ এবং ক্ষতি আল্লাহর হাতে, সত্যিকারের এহসানকারী তিনি, প্রতিটি বিন্দু তার হাতে, কেউ মাঝে আসতে পারে না। মানুষ যদি পবিত্র অবস্থা উপনীত হতে পারে তাহলে সে একত্ববাদী চিহ্নিত হয়। তো তাওহীদের একটি অবস্থা হল মানুষ পাথর, মানুষ বা অন্য কোন বস্তুকে যেন খোদা না বানায়, বরং এবং খোদা বানানোকে যেন ঘৃণা দৃষ্টিতে দেখে। দ্বিতীয়ত, উপকরণ ব্যবহারের ক্ষেত্রে যেন সীমা ছাড়িয়ে না যায়, উপকরণ কাজে লাগাও কিন্তু আল্লাহর উপর নির্ভর করো এবং রাজাক আল্লাহ তাআলাকেই মানো, এটি হলো মৌলিক কথা। তারপর আল্লাহ তাআলা কোরআন করিম বলেন যে ওয়াখতালাফিল লাইলি ওয়ান নাহারি ওমা আনজালাল্লাহু মিনাস সামাই মির রিজকিন ফাইয়া বিহিল আরদা বাদা মাউতিহা ওয়া তাসরিফির রিয়াহি আয়াতাল লিকৌমি ইয়াকিলুন। রাত দিবসের পরিবর্তন এবং আল্লাহ যে আকাশ থেকে রিজিক নাযিল করেন তার মাধ্যমে ভূমিকে মৃত্যুর পর সঞ্জীবিত করেন, আর বাতাসের গতিপথ পরিবর্তন করে বাতাসকে প্রচালিত করার ভিতর বুদ্ধিমান যাদের জন্য নিদর্শন আছে, তো মুসলমানদের জন্য যদি শিক্ষণীয় দিক আছে, তাহলে মুসলমানরা দাবি করে যে তারা কোরআনের উপর ঈমান এনেছে। যেভাবে আমরা প্রত্যহ রাত দিবস, রাত্রি এবং দিবসের দিবস উদিত হওয়াকে দেখি, দিনের দিবালোকে যে উন্নতি হয় রাতে তা হয় না। একইভাবে আধ্যাত্মিক জগতেও রাতের পর দিন বা দিনের পর রাত আসতে থাকে। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে একটা অন্ধকারের অন্ধকার যুগ ছিল, তামসাচ্ছন্ন যুগ ছিল, যে যুগকে তিনি আলোকিত করেছেন। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে শেষ শরীয়তে হযরত মাফসালান ঘোষণা করেছেন যে এখন এই উজ্জ্বল এবং সমুজ্জ্বল কিতাব আর এই কামেল শরীয়তে নাজেল হয়েছে, আর এটি কেমন পর্যন্ত মানুষের হৃদয়কে জ্যোতির্মণ্ডিত রাখবে। একই সাথে তিনি কথাও বলেন যে আরেকটি অসিতের দীর হলো আমার পর একটা অন্ধকার আচ্ছন্ন যুগ আসবে, কিন্তু সেই অন্ধকার আচ্ছন্ন এবং তমসাচ্ছন্ন যুগে এই কামেল শরীয়তের আলো বিভিন্ন জায়গায় ল্যাম্পের আকারে, প্রদীপের আকারে মিটমিট করে জ্বলবে। এমন কিছু মানুষ হবে যারা সে আলোর সম্প্রসারণ করবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী অনুসারে এই অন্ধকার যুগ মুহাম্মদী মসীহর আগমনের মাধ্যমে দূর হবে এবং সারা পৃথিবী পুনরায় আলোকিত হবে। এরপর সেই রিজিক নাজেল হওয়ার কথা ছিল যার মৃতভূমিকে সঞ্জীবিত করার কথা। মসীহ মদের আগমনে সেই পানি বর্ষিত হয়েছে যার মৃতভূমিকে জীবিত করেছে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বে তিনি সেই জ্যোতি নিয়ে এসেছেন, যার ফলে ধর্ম পুনরায় জীবিত হয়, অন্ধকার দূরীভূত হয়। এর পঙ্ক্তিতে তিনি এটি উল্লেখ করতে গিয়ে বলেন যে আমি সেই পানি যা যথাসময় আকাশ থেকে নাজেল হয়েছে, আমি খোদার সেই জ্যোতি যার ফলে ধর্ম চিহ্নিত হয়েছে, পরিচিত হয়েছে বা স্পষ্ট হয়েছে। সুতরাং এই নূর এবং এই পানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকের মাধ্যমে নাজল করেছেন, এটি থেকে লাভবান হওয়া বা উপকৃত হওয়া প্রত্যেক মুসলমানের দায়িত্ব। এ সম্পর্কে এর পেগাম পৌঁছানো আমাদের যেখানে দায়িত্ব, এর উপর আমল করাও আমাদের জন্য আবশ্যক। এটি সেভাবে আবশ্যক আমাদের জন্য যেভাবে রসুলের উপর ইমান আনা আবশ্যক, কেননা তিনি আগত মসীহ এবং মাহদীকে সালাম পৌঁছানোর নির্দেশ দিয়েছিলেন। এখানে আরো একটি বিষয় আছে যা আমি পূর্বে বলেছি যে অভিধান ভাষাবিদরা বৃষ্টিকেও রিজিক আখ্যা দিয়েছেন, সূরা ইয়াসির আয়াতে এই বিষয়টাই উল্লেখ করা হয়েছে যা আমি পড়েছি আপনাদের সামনে। তো আল্লাহ তাআলা এই যুগে পানি নাজিল করেছেন, যার পর একটা দীর্ঘ আলোকিত যুগ বা জ্যোতির্মণ্ডিত যুগের ভবিষ্যৎবাণী রয়েছে। এটি রিজিকের যুগ, আর এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে, জ্যোতিকে পৃথিবীতে প্রসারের জন্য আল্লাহ তাআলা মসীহ মদকে প্রেরণ করেছেন। এখন পৃথিবীতে আল্লাহ তাআলা মুসলমান এবং অমুসলিমদের জন্য এই রিজিকে নাজিল করেছেন, যার মাধ্যমে আধ্যাত্মিক এবং দৈহিক ক্ষুধার নিবারণ হতে পারে এবং হবে। আমাদের জন্য আবশ্যক এটিকে বেশি বেশি পৃথিবীতে প্রচার করা, পৌঁছানো। এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, রিজকাল লিল ইবাদি ওয়া হিয়া আইনা বিহি বালদাতাম মাইতা ওয়া কাযালিকাল খুরুজ, বান্দাদের জন্য জীবিকা হিসেবে নাজিল করেছে, আর আমরা বৃষ্টির মাধ্যমে একটা মৃতভূমিকে জীবিত করেছি, আর এইভাবে মানুষের পুনরুত্থান হবে। এখানে বৃষ্টির দৃষ্টান্ত দেওয়া হয়েছে, যেভাবে বৃষ্টির বর্ষণের ফলে মৃতভূমি জীবিত হয়, সর্বত্র সবুজের বেলা দেখা যায়। অনেক সময় বাজ্যত যে জায়গাকে মরুভূমি মনে করা হয় সেই জায়গা এমনভাবে সবুজ হয়ে যায় যে মনে বোঝাই যায় না যে এটি মরুভূমি ছিল। পাকিস্তান ও সিন্ধুতে থর অঞ্চলে শুষ্ক আবহাওয়ায় বালু উড়ে বেড়ায়, বৃষ্টি হলে সেই বালের টেলা সবুজ পাহাড় মনে হয়। এমন পরিবর্তন হঠাৎ করে এসে যায়, দেখে আশ্চর্য হতে হয়। এই যে এই সবুজ গাছপালা এই মাটিতে কিভাবে উৎপন্ন হতে পারে, যে এলাকার মানুষ অনাহারের আশঙ্কা দেখা দেয়, বৃষ্টি হলেই সেখানে ফসল হেল্লোলিত হতে দেখা যায় এবং জীবিকার প্রাচুর্য দেখা যায়। প্রত্যেক বিবেকবান মানুষ যে চিন্তা করে, সে যে ধর্মেরই অনুসারী হোক না কেন, তার মুখ থেকে তখন সেখানেও মুখ থেকে আল্লাহ তাআলার তাসবিহ সে করে, সুবহান আল্লাহ বলে। এই ভাষা না বললেও আল্লাহ তাআলা যে রিজিক রাজেক, তার সেই বৈশিষ্ট্যের উপর কামেল বিশ্বাস জন্মে। তার মোমেন, কেউ যদি মোমেন হয়, খোদার উপর তার বিশ্বাস আরো দৃঢ় হয়। তো জমিতে জমির শুষ্কতা সত্ত্বেও এই গোলমলতার বীজ যা মাটি নিজের ভিতর প্রচ্ছন্ন রাখে এবং সময় যখন আসে তখন তা অঙ্কুরিত হয়, গাছপালা বেরিয়ে আসে। এটি কি কোনো শক্তিশালী মানুষ বা কোনো সরকার এইগুলোর হেফাজত করে? বৃষ্টি বর্ষণ এটিকে কোনো শক্তিশালী সরকারের কাজ? সুতরাং এসব কিছু মোমেনের জন্য চিন্তার বিষয়। এই পুরো রিস্ক খোদা তালাই দিয়ে থাকেন সাময়িকভাবে। প্রত্যেক ব্যক্তি এবং প্রত্যেক ধর্ম অনুসারী এই কথাই বলে যে আল্লাহ তালা রিস্ক দিয়েছেন, কিন্তু পরে তারা ভুলে যায়। তো আল্লাহ তালা বান্দাদের স্মরণ করাচ্ছেন যে যেভাবে আল্লাহ তালা মৃত জমি থেকে জীবন সৃষ্টি করেন, একইভাবে মানুষের এই পৃথিবী থেকে বিদায়ের পর আল্লাহ তালা তাকে পুনর্জীবিত করবেন। পরকালের দিকে দৃষ্টি রাখবে, যেখানে হিসাব কিতাব হবে। সীমা লঙ্ঘন করা, নবীকে অস্বীকার, নবীর জামাতের উপর জুলমের জন্য জিজ্ঞাসিত হবে। সুতরাং পরকালে যদি ভালো রিজিক পাওয়ার ইচ্ছা থাকে, আর যদি চাও যে মুসলমান হিসেবে আমাদের ভালো রিজিক পাওয়া উচিত, পরকালে আমাদের সাথে ভালো ব্যবহার হওয়া উচিত, তো আল্লাহ তাআলা বলেন যে এই পৃথিবীতে ভালো কাজ করো, কারণ এই কর্ম আর এই পৃথিবীর নেকি এবং পুণ্য কর্ম এই উপার্জিত রিজিক এই পরকালে কাজে লাগবে। আল্লাহ তাআলা তার রহমতের চাদরে আবৃত রেখে সবসময় সে পথে চলার তৌফিক দিন, যায় তার সন্তুষ্টির পথ। আর সে সমস্ত লোকদেরকেও কাণ্ডজ্ঞান দান করুন যারা সত্যকে এবং খোদার ইশারা আর ইঙ্গিতকে বোঝে না। পৃথিবীতে বিভিন্ন স্থানে আহমদীদের উপর জুলম করছে তারা, নিজের সন্তুষ্টি এবং পুণ্যকর্মের দিকে দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে খোদা তালা বলেন, ওয়ামুর আহলা কাবিসালাত ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারজুকুক ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। নিজের পরিবার পরিজনকে নামাজের নসিহত করা এবং এর উপর সবসময় প্রতিষ্ঠিত থাকা, আমরা তোমার কাছে কোন প্রকারের রিজিক চাই না, আমরাই তোমাকে রিজিক দিয়ে থাকি। আর শুভ পরিণাম তাকওয়ারই হয়ে থাকে। সুতরাং এই আধ্যাত্মিক রিজকের যে উত্তম অংশ আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন, তাহলে ইবাদত, আর তার ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হল নামাজ। আমাদের দায়িত্ব হলো ঘরে এ ব্যাপারে বিশেষ ব্যবস্থা করা, আল্লাহ এবং তার রাসূলের রাজত্ব প্রতিষ্ঠা এবং খেলাফতের নিয়ামত থেকে কল্যাণমণ্ডিত হওয়ার জন্য আল্লাহ তাআলা নামাজের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। আর এখানে যে আল্লাহ তাআলা নামাজের সাথে রিজিকের কথা উল্লেখ করেছেন, এর গুরুত্ব এই যুগে অনেক বেশি। এই যুগেই রিজিকের বা জীবিকার এমন এমন উপায় উদ্ভাবনের চেষ্টা হয় যা অনেক সময় হালাল বৈধ বা জায়েজ নয়, এমন কাজ করা হয় যা আল্লাহর স্পষ্ট নির্দেশের পরিপন্থী। তো একদিকে নিজের শুভ পরিণাম এবং আল্লাহ জান্নাতের উত্তরাধিকারী হওয়ার জন্য নামাজ কায়েম করা আবশ্যক, পবিত্র রিজিকের প্রয়োজন, এটি আল্লাহ তাআলার নির্দেশ। বরং নামাজের উপর যারা প্রতিষ্ঠিত অর্থাৎ খাঁটি মন মানসিকতা নিয়ে যারা নামাজ পড়ে, তাদের হালাল রিজিকের উপর প্রতিষ্ঠিত থাকার নিশ্চয়তা রয়েছে। আল্লাহ তাআলা বলেন যে আমরা তোমাদের কাছে কোন রিজিক বা জীবিকা চাই না। হযরত মুসলিহ মওদ রাদিয়াল্লাহু আনহু এ সম্পর্কে প্রশ্ন উঠিয়েছেন যে একদিকে আল্লাহ তাআলা চাঁদার কথা বলেন, আর্থিক কুরবানি করতে বলেন, আর এখানে আল্লাহ তাআলা বলছেন যে আমরা তোমাদের কাছে কোন প্রকারের রিজিক চাই না। এর উত্তর কি? এর উত্তর হলো যে চাঁদা নেওয়া হয় তাও আল্লাহ তাআলা সেই পণ্যের কারণে অনেক গুণ বৃদ্ধি করে ফেরত দেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা এত গুণ বৃদ্ধি করে ফেরত দেন যে মানুষ তা ভাবতেও পারে না। সুতরাং আল্লাহ তাআলা যা নেন তা প্রয়োজন তার নিজের প্রয়োজনে তিনি নেন না, বরং তোমাদের এই পণ্যের কারণে, পণ্যের ফলশ্রুতিস্বরূপ বহুগুণ বৃদ্ধি করে তিনি ফেরত দিতে চান। কেননা এইসব কিছু তাকওয়াকে সামনে রেখে, তাকওয়া অর্জনের জন্য করা হয়। তাই এর পরিণাম এই পৃথিবীতে শুভ আর পরকালে খোদার সন্তুষ্টি অর্জন এবং তার জান্নাতের কারণ হবে। আল্লাহ তাআলা তাকওয়ার উপর পরিচালিত করে আমাদের প্রতিটি কর্মকে এই পৃথিবীতে এবং পরকালেও শুভ পরিণাম, আমাদের পরকালে যেন আমাদের শুভ পরিণাম হয় এবং তার উত্তম রিজিক যেন সবসময় আমরা লাভ করি।
আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া نستাইনু ওয়া نستাগফিরু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر